कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। जय श्री राधे। राधे राधे। আমরা নিত্যপ্রতি শ্রবণ করে আসছি ভ্রমর গীত। আহা, কৃষ্ণ বিরহে কৃষ্ণকে দর্শন করতে না পেরে রাধারানীর যে বিক্ষেপ, যে মান, যে অভিমান, তা আমরা শ্রবণ করছিলাম। পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় ভক্ত উদ্ধবজি মহারাজ, তিনি তো অবাক। তিনি গোপীগণের চরণে নিজেকে সমর্পণ করেছেন। এবং এই বৃন্দাবন কেমন তা বর্ণনা করছিলেন। ভগবানের অতি দিব্য মহিমান্বিত যে সম্পূর্ণ ব্রজমণ্ডল, সম্পূর্ণ ব্রজমণ্ডলের মহিমা বর্ণনা করতে লাগলেন। উদ্ধবজি মহারাজ এসেছিলেন মাত্র কয়েক দিনের জন্য, একদিনের জন্য। দেখতে দেখতে তিনি থেকে গেলেন 10 মাস। ব্রজ ছেড়ে যাওয়ার তার ইচ্ছাই ছিল না। আমাদের রাধা ঠাকুরানীর এবং গোপীদের, ব্রজবাসীদের পরম ভক্ত হয়ে উঠলেন। ছোট মোটো ভক্ত নয়, পরম ভক্ত হয়ে উঠলেন। এবং তিনি এই ব্রজেরই সমস্ত কীর্তন করতে লাগলেন। উদ্ধবজি মহারাজ কেবল একটি শব্দ বলতেন, তার মূল মন্ত্রই ছিল রাধে রাধে, হে রাধে তুমি কৃপা করো, তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। উদ্ধবজি কোনোদিন স্বপ্নেও ভাবেননি যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কারোর উপাসনা আছে কি না। রাধারানী তো অন্য কেউ নন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণই। পদ্মপুরাণে পাওয়া যায় রাধারানীকে সকলে বলছেন যে কৃষ্ণকে বলছেন মম পৌরুষ রূপম, রাধারানী বলছেন আমার পুরুষ রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। মম পৌরুষ রূপম, কত সুন্দর কথা বলছেন, আমরা তা শ্রবণ করব। তা এই যে দিব্য ব্রজমণ্ডল, এই দিব্য ব্রজমণ্ডল কেমন আমাদের কিছু মানে তার জ্ঞান হওয়া উচিত। তা না হলে এই দিব্য চিন্তামণিময় ভূমি এর মহিমা না জানলে অত আনন্দ হবে না, আর অত ফলও প্রাপ্ত হওয়া যাবে না। দেখবেন যে মনে করুন শ্রীমৎ ভাগবত শ্রবণ করার পূর্বে, অধ্যয়ন করার পূর্বে কি করতে হয়, প্রথমে তার মাহাত্ম্যকে শ্রবণ করতে হয়, জানতে হয়। কেন? তাহলেই তো পূর্ণ আনন্দ লাভ হবে, পূর্ণ মহিমাকে অবগত হওয়া যাবে, পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যাবে। তাই কী করতে হবে, সব কিছুর পূর্বে মাহাত্ম্য জানতে হবে। এই বৃন্দাবনের মহিমা এ তো কেউ পুরোরূপে জানতে পারে না, তথাপি যতটা সম্ভব ততটা তার মহিমা জানা উচিত। শ্রী শ্রী বৃন্দাবন মাহাত্ম্যম নামক একটি গ্রন্থ রয়েছে, যা দেখলে বৃন্দাবন কেমন, বৃন্দাবনের এক নিমেষকালও যদি কেউ বাস করে তার যে কি ফলাফল, সেগুলো আমরা অবগত হতে পারব। তাই সর্বপ্রথম মাহাত্ম্যকে জানতে হবে, মহিমাকে জানতে হবে, তাহলেই তো আনন্দ পাওয়া যাবে, পূর্ণ আনন্দ অনুভব করা যাবে। তাই কবিরাজ গোস্বামী পাদের কিছু পয়ার আমরা শ্রবণ করি। রাধে রাধে। চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চেরও সম। এই ব্রজমণ্ডল, এখানে পশু পাখি জীব জন্তু বৃক্ষাদি, তারা প্রত্যেকেই মহান। কেন? যে চিন্তামণি ভূমি, এই ভূমিতে বসে আপনি যা চিন্তা করবেন তাই প্রাপ্ত হবেন। আমাদের জানতে হবে যে সব থেকে প্রাপ্ত হওয়ার বস্তু কি, ঐশ্বর্য, মান, সম্মান, প্রতিষ্ঠা, এগুলো কিন্তু মুখ্য নয়। যারা বুদ্ধিমান মনীষীগণ, তারা কি চাইবেন? শ্রী রাধা গোবিন্দের চরণ চাইবেন, শ্রী রাধা গোবিন্দের সেবা প্রার্থনা করবেন। এছাড়া অন্য কিছু চাওয়া মানে তার মূর্খতা। বলছেন এই বৃন্দাবন ব্রজ সম্পূর্ণ ভূমিটি হচ্ছে চিন্তামণি ভূমি, আপনি যা চিন্তা করবেন সেটাই পাবেন। তাই যারা মনীষীজন, তারা কি চাইবেন? রাধা গোবিন্দের চরণের সেবা, এটাই তো প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু যারা অবুজ, তারা ধন সম্পত্তি বৈভব আকাঙ্ক্ষা করবেন, এটা বুদ্ধিমান সুবিচক্ষণ ব্যক্তির লক্ষণ নয়। কল্পবৃক্ষময় বন, এই ব্রজভূমিতে ছোট বড় যা কিছু বৃক্ষাদি আছে, এরা আপনাকে সব কিছু দিতে সক্ষম। কিন্তু বুদ্ধিমান মানে মনীষী সাধু সন্তেরা, তারা গোবিন্দ চরণ ছাড়া আর কিছুই আকাঙ্ক্ষা করবেনই না। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চেরও সম। কিন্তু যাদের সেই দিব্য দৃষ্টি নেই, শাস্ত্র চক্ষু নেই, তারা কি দেখবে? এই বৃন্দাবন আর কি, এর থেকে তো আমাদের ওদিকেই ভালো। কিন্তু না, তা করলে হবে না। প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, যদি প্রেম নেত্র দিয়ে কেউ দেখে, অন্তর চক্ষু দিয়ে কেউ যদি দেখে, তাহলে দেখবেন যে সাক্ষাৎ স্বরূপ প্রকাশ পাচ্ছে। সেখানে গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, এখানে সর্বদাই সর্ব অবস্থাতেই কৃষ্ণের সঙ্গে গোপ গোপী ব্রজবাসীরা, তারা কত লীলা করে চলেছে, কত দিব্য আনন্দ চতুর্দিকে হচ্ছে। তাই বৃন্দাবন সাধারণ নয়। ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজিও একথা বলেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মাজি তিনিও উদ্ধবের মতন এই ব্রজে তৃণ গুল্মাদি রূপে জন্ম গ্রহণ করতে চেয়েছিলেন। কেন? কেবল শ্রীমতী রাধারানী এবং তার সখীদের চরণ রজ প্রাপ্ত হবেন বলে, তাতেই তারা জীবন সার্থক করবে। তাহলে এই ব্রজভূমির মহিমা কে বর্ণনা করতে পারে? অনন্ত মহিমা। শুধু আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে, মনের গতিটা পরিবর্তন করে, মনের লোভ লালসাকে ত্যাগ করে যদি এই ব্রজে পড়ে থেকে গোবিন্দচরণ চিন্তন করেন, গোবিন্দচরণের সেবা কামনা করেন, তাহলে তা পূর্ণ হবেই হবে। বৃন্দাবন অতি পূর্ণময়, পূর্ণময় বললেও ভুল, কিন্তু আর তো কোনো শব্দ নেই। গোবিন্দচরণ সাধনা করার জন্য উপযুক্ত স্থান, তাই বড় বড় মুনিজনেরা তারা যথা সর্বস্ব ত্যাগ করে এসে বৃন্দাবনে তারা জপ তপাদি করছেন। কেন? না, রাধা গোবিন্দের চরণের সেবা দাসী হবেন, দাস হবেন। এই বৃন্দাবন সাধারণ কেউ কিছু নয়, এই বৃন্দাবন অতি দিব্য, অতি মহিমান্বিত। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই বৃন্দাবনকে নিজের আত্মার থেকেও ভালোবাসেন। চিন্তামণিময় ভূমি রত্নেরও ভবন, চিন্তামণিগণ দাসী চরণভূষণ। বাংলা সহজ সরলভাবে কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করেছেন। কত সুন্দর, কত দামি দামি কথা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। কল্প বৃক্ষলতা যাহা সাহজিক বন, পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্ন ধন। এখানে সমস্ত বৃক্ষ আদি তারা প্রত্যেকেই, প্রত্যেক বৃক্ষই তারা কল্প বৃক্ষ, কিন্তু যারা শুদ্ধ ব্রজবাসী তখনকার দিনে সকলেই শুদ্ধ, তারা কিন্তু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে ছাড়া তারা অন্য কিছু কামনাই করত না। এখনো যারা, যে সমস্ত সাধু সন্ত এবং সেই প্রকার শুদ্ধ চিত্তের ব্রজবাসীরা রয়েছেন, তারা কানাইকে ছাড়া, রাধারানীকে ছাড়া অন্য কিছুই আকাঙ্ক্ষা করেন। কিন্তু যাদের জ্ঞানের অভাব, তারা এই ব্রজভূমিতে এসে ঐশ্বর্যের চিন্তা করে, ঐশ্বর্যই কামনা করে, বলছেন তারা জ্ঞানহীন, তাদের প্রকৃত জ্ঞান নেই। অনেক কঠিন কথা, ভগবানও দেখেন তাই তো, আমার ধামে এসে আমার কাছে ঐশ্বর্য প্রার্থনা করছে, সুতরাং একে ঐশ্বর্য দিয়েই ভুলিয়ে দাও। ইট পাটকেল আর কিছু ধন সম্পত্তি নিয়ে তার জীবন চলছে, কিন্তু প্রকৃত জ্ঞানী, প্রকৃত ভক্তিমান বৈষ্ণবগণ, ব্রজবাসীগণ তারা কৃষ্ণচরণ ছাড়া অন্য কিছুই কামনা করেন না। অনন্ত কামধেনু যাহা চরে বনে বনে, দুগ্ধ মাত্র দেয় কেহ না মাগে অন্ন ধনে। আহা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছে, এই ব্রজভূমিতে বসে এত সুবিধা, সমস্ত বৃক্ষাদি কল্প বৃক্ষ, সমস্ত ধেনু আদি তারা কামধেনু, তারা সব কিছু দিতে সক্ষম, কিন্তু শুদ্ধ চিত্তের ব্রজবাসী সন্ত মহাত্মারা তাদের থেকে দুগ্ধই অভিলাষ করেন। কেন? সেই দুগ্ধ দিয়ে গোবিন্দের জন্য অনেক কিছু প্রস্তুত করে গোবিন্দকে ভোগ দেবেন। তারা বিষয় বৈভব কামনা করেন না। সহজ লোকের কথা যাহা দিব্য গীত, সহজ গমন করে নিত্য পরতীত তাহা। এখানের যে স্বাভাবিক কথাগুলো সবাই বলে সেগুলো সব দিব্য গীতের ন্যায়, সঙ্গীতের ন্যায়। এবং সেই সঙ্গীতে কি আছে? সেই সঙ্গীতে আছে রাধা কৃষ্ণের গুণগ্রাম তারা কীর্তন করছে। ঠিক উপরিস্থিত যে গোলোক বৃন্দাবন রয়েছে, ঠিক সেখানে যা যা হয় এই দিব্য ব্রজভূমিতে ঠিক তাই তাই হয়। এখানকার জল যেন অমৃতের তুল্য। তাহলে অমৃতের কি প্রয়োজন? সেখানের গোলোক বৃন্দাবনে এই ধরাস্থিত শ্রীধাম ব্রজমণ্ডলের জলও অমৃতের তুল্য। সেগুলো অনুভব করতে হবে। এই বৃন্দাবনে ঐশ্বর্যের গন্ধ একদমই ছিল না, কিন্তু আছে, কারণ ঐশ্বর্যের দেবী সাক্ষাতে এখানে নিবাস করছেন। তাই দেখবেন বৃন্দাবনে কারোর কোনো অভাব নেই, বেশিরভাগ সকলের কোনো অভাবই নেই। কত দুর্ভিক্ষ, কত অঘটন ঘটে চলেছে বিশ্বে, কিন্তু দেখবেন এই বৃন্দাবনের উপরে তেমন কোনো প্রভাব পড়ে না। এই বৃন্দাবনে দেবী লক্ষ্মী তিনি এসেছেন কৃষ্ণের মাধুর্য আস্বাদন করবেন। কিন্তু অনেকেই আবার আছেন এখানে এই ব্রজভূমিতে থেকে তারা ঐশ্বর্যের কামনা করেন। দেবী লক্ষ্মী ঐশ্বর্যের দেবী কিনা, তাই তিনি তাদের ঐশ্বর্য প্রদান করছে। বড় বড় বিশাল আশ্রম অট্টালিকা তৈরি হয়ে যাচ্ছে, এখানে তো ধনের বর্ষা হচ্ছে। শ্রীধাম বৃন্দাবনে ধনের বর্ষা হচ্ছে। যারা ধন লোভী তারা ধন গ্রহণ করে কৃষ্ণ চিন্তা থেকে বিরত হচ্ছে। কিন্তু শুদ্ধ ব্রজবাসীগণ তারা কখনোই কোনো অবস্থাতেই ধন কামনা করবে। বড় বড় মুনি সাধু সন্তেরা তারাও ভিক্ষুক হয়ে ভিক্ষুর ধর্মকে গ্রহণ করে, বৈরাগ্য ধর্মকে গ্রহণ করে কোনো প্রকারে এই শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য ভিক্ষাবৃত্তি অর্থাৎ মাদুকরী বৃত্তি অবলম্বন করে তারা জীবন ধারণ করে আছেন। আর সর্বদাই গোবিন্দ চরণ প্রার্থনা করছেন, শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করছেন, হে রাধে কেবল তোমার চরণ ছাড়া অন্য কিছু চাই না। এনারাই সব থেকে বুদ্ধিমান, যে সর্ব সম্পদেরও সম্পদ মহাসম্পদ শ্রীমতী রাধিকার চরণ যুগল প্রার্থনা করছেন। অর্থাৎ বক্তব্য হচ্ছে এই যে এত কথা বলছেন যে বৃন্দাবনে এসে উপাসনা করে ঐশ্বর্য চেয়েও না, শ্রী রাধা গোবিন্দের চরণের সেবা চাও, যাতে চরণ সেবা করতে পারি, যাতে প্রভুর সেই দিব্য নিকুঞ্জে প্রবেশ করার মতন শক্তি আমাদের হয়, সেই প্রার্থনাই বারংবার করতে হবে। তাহলে কোনো না কোনো জন্মে প্রভু তা পূরণ করবেন। তাই এই যে এত কথা বলছেন কেন, যে ভগবানের কাছে ঐশ্বর্য আদি চাইতে নেই, ভগবানের কাছে কেবলমাত্র তার সেবা প্রার্থনা করতে হয়, যাতে আমি চরণের দাস হতে পারি, আমি যাতে দাসী হতে পারি ইত্যাদি সম্বন্ধ স্থাপনা করতে হয়, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যায়। এই বৃন্দাবন কেমন ছিল বা কেমন ছিল বললে ভুল হবে, এখানে নিত্য নবায়মান সেই লীলা চলেছে আর চলেছে। এই বৃন্দাবন ছিল শ্রী গোবিন্দের অতি দিব্য প্রিয় স্থান। এই দিব্য বৃন্দাবন সম্পূর্ণ বনে পরিপূর্ণ, 12টি বন দ্বারাই তো বৃন্দাবন ব্রজমণ্ডল। এখানে কত পাহাড় পর্বত ছিল, পর্বত রয়েছে এবং যমুনা রয়েছে, কত কত কুণ্ড রয়েছে। এই দিব্য ব্রজধামে গোবিন্দ রাধারানীকে নিয়ে কখনো সেই কল্পবৃক্ষের তলায়, কখনো নদীর পাড়ে, কখনো নির্জন স্থানে, কখনো গিরিকন্দরে, কখনো গিরির উপরে থেকে রাধারানীর সঙ্গে লীলারস আস্বাদন করতেন। আমাদের আচার্যপাদগণ বলছেন, শাস্ত্র বলছেন যে এই প্রকার দিব্য আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। ভগবান বলছেন যে আমার উপরিস্থিত গোলকের থেকেও অতি দিব্য আনন্দ মর্ত্যস্থিত এই ব্রজমণ্ডলে। তার প্রমাণ গোপকুমারজি। গোপকুমার তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সশরীরে দিব্য শরীর প্রাপ্ত হয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে অন্তিমে প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু আমি ভৌম বৃন্দাবনই প্রাপ্ত হতে চাই। তিনি ভৌম বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণের সখা হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে বিচরণ করতেন। তিনি উপরিস্থিত সমস্ত লোকগুলিকে ক্রমান্বয়ে ভ্রমণ করে অন্তিমে এই মর্ত্যস্থিত বৃন্দাবনে আসেন। তা গোবিন্দের একমাত্র অনুকূল পরিবেশ পরিস্থিতি এই ব্রজমণ্ডল। শ্রীমতী রাধারানীজিও একবার তিনি সূর্যগ্রহণ কালে তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গিয়েছিলেন। কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য যখন কুরুক্ষেত্রে গিয়েছিলেন, সেখানে শ্রীকৃষ্ণকে দেখে তিনি আনন্দ অনুভব করতে পারেননি। কেননা সেখানে তো হাবভাবই সম্পূর্ণ পরিবর্তন, সেখানে গিয়ে তিনি আনন্দ লাভ করতে পারেননি। এ আবার কেমন, এখানে এত বিষয়, এত বৈভব, এত ঐশ্বর্য, রাধারানীর এবং ব্রজবাসীদের মনে কৃষ্ণকে দর্শন করলেন বটে, কিন্তু যত আনন্দ এই ব্রজমণ্ডলে তারা প্রাপ্ত হতেন সেই আনন্দের কিঞ্চিত অংশ যেন তাদেরকে স্পর্শ করল না, বিশেষ আনন্দ লাগল না। চৈতন্য চরিতামৃত বলছেন, শ্রী রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণেরও দর্শন, যদ্যপি পায়েন তবু ভাবেন ঐছন, রাজবেশ হাতি ঘোড়া মনুষ্য গহন, কাহা গোপবেশ কাহা নির্জন বৃন্দাবন। আহা, বলছেন কোথায় সেই বৃন্দাবনের মাধুর্য, সেখানে কৃষ্ণ রাজা, রাজবেশ, হাতি ঘোড়া, অনন্ত মনুষ্য মানবেরা রয়েছে, রাজারা রয়েছে, কোথায় সেই গোপবেশ, কাহা গোপবেশ কাহা নির্জন বৃন্দাবন। কোথায় সেই শ্রীকৃষ্ণের গোপবেশ, সেখানে রাজবেশ, কোথায় সেই নির্জন বৃন্দাবন, এখানে তো মনুষ্য অনর, মানে মহু, এত এত মনুষ্যের যেন একেবারে সমুদ্র যারা কৃষ্ণকে দর্শন করতে আসছে। সেই ভাব, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ। রাধারানী বলছে না না, এই কুরুক্ষেত্রে এসে আমার প্রাণনাথের সঙ্গে মিলিত হয়ে আমি আনন্দ লাভ করতে পারলাম, কোথায় সেই বৃন্দাবন আর কোথায় এই কুরুক্ষেত্র, সেই ভাব তো এখানে নেই, সেই বৃন্দাবনের ভাব এখানে কিছুই নেই। তাই তিনি এই বৃন্দাবনকেই বাঞ্ছা করেছিলেন। কি বলছেন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ, আমি সেই বৃন্দাবনের মহিমাকে ভুলতে পারি না, অতএব গোবিন্দের বিহার ভূমি হচ্ছে এই বৃন্দাবন, সমস্ত সখী রাধারানী সহ শ্রীকৃষ্ণের দিব্য ক্রীড়াভূমি লীলাভূমি এই ব্রজমণ্ডল। এর থেকে দিব্য স্থান আর হতেই পারে না। কিন্তু চিন্তামণিভূমি এই দিব্য বৃন্দাবনটা কেমন না চিন্তামণিভূমি, এখানে চিন্তনের দ্বারাই দেখতে হবে, চর্মচক্ষুতে দেখা যাবে না। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চেরও সম, চর্মচক্ষু দিয়ে দেখছি প্রপঞ্চই সাধারণ যেমন সেই রকম বৃন্দাবন, কিন্তু তা করলে হবে না। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, যাদের প্রেম নেত্র আছে তারা দেখছেন সেখানে বৃন্দাবনের স্বরূপ যেন প্রকাশ হয়েছে, দিব্য বৃন্দাবন। এই শ্রী বৃন্দাবন শ্রীকৃষ্ণের একান্ত রহস্যময় বিহারভূমি, রহস্যময় শব্দটি প্রয়োগ করেছেন। এই বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ স্থান বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই, এই পৃথিবী নয়, যত যত লোক আছে সেই লোকেও এই বৃন্দাবনের মতো আনন্দ কোথাও নেই। অতি মহিমান্বিত স্থান এই বৃন্দাবনে, কিঞ্চিত সময়ও কেউ যদি কাটায় তাহলে তার জীবনটাই বদলে যাবে। চতুর্দিকে রাধে রাধে নাম, চতুর্দিকে জয় গিরিরাজ মহারাজ কি জয় ধ্বনি, এই প্রকার দিব্য ভাব বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যাবে না। অতি দিব্য স্থান। শ্রী উদ্ধবজি মহারাজ তিনি বলছেন ভগবানের অনন্ত ভক্ত রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত, তাদের মধ্যে প্রেমও আছে, ভাবও আছে, ভক্তিও আছে, কিন্তু এই ব্রজ গোপীদের মতন এই যে সমর্পণ, কৃষ্ণে সমর কিছু সমস্ত কিছু অর্পণ, এটা কারোর মধ্যে দেখা যায় না। অতএব সমর্পণে শ্রীকৃষ্ণকেই যারা সমস্ত কিছু সম্বল করতে পেরেছেন তারা হচ্ছেন এই ব্রজবাসীরা, তাদের তুলনা হয় না। তাদের যে অনুরাগ, কৃষ্ণের প্রতি গাঢ় প্রেম, রূঢ় মহাভাব, এটা অন্যত্র কোথাও যায় না। তাদের স্বাভাবিক ত্যাগ, তারা যে এই সংসার ত্যাগ করেছে, নিজেদের পতি পুত্র আদি আদিকে ত্যাগ করেছে, সেজন্য তাদের চেষ্টা করতে হয়নি, তারা কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেমের কারণে, আবেশের কারণে তারা ছুটে গিয়ে সব কিছু তাদের আপনা আপনি থেকেই ত্যাগ হয়ে গিয়েছে, তাই অনুরাগকে প্রধান বলা হয়েছে। এই অনুরাগ ভাবটাই ক্রমে ক্রমে গিয়ে রাগাত্মিকা ভক্তিতে প্রবেশ করে। তাহলে যে শোনা যায় এই গোপীগণের বিবাহ হয়েছিল, তাদের সন্তান সন্ততি হয়েছিল, বলছেন হ্যাঁ এটা শোনা যায় বটে, কিন্তু এটা প্রকৃতপক্ষে সত্য নয়, যোগমায়ার দ্বারা কল্পিত। লীলাকে আস্বাদন করার জন্য কি করেছিলেন, তাদেরকে ছায়া মূর্তির সঙ্গে এই গোপেদের বিবাহ হয়েছিল। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই তাদের পরমপতি, সুতরাং এখানে দোষের কোনো কারণ নেই। অনেকে ভাবেন পরস্ত্রী নিয়ে প্রভু এইভাবে লীলা করেছেন, তিনি তো ধর্মকে স্থাপনা করেন, সাক্ষাৎ ভগবান, তিনি এই গরিত কর্ম কেন করলেন, বলছেন যে তারা জন্ম জন্মান্তর ধরেই শ্রীকৃষ্ণকেই প্রতিরূপে উপাসনা করে প্রতিরূপেই তারা পেয়েছেন। এখানে এই ব্রজে লীলাটাকে সুন্দর করার জন্য, আস্বাদন করার জন্য যোগমায়ার দ্বারা ভগবানের আদেশের মাধ্যমে তাদের ছায়ামূর্তির সঙ্গে ব্রজ গোপেদের বিবাহ আদি হয়েছিল। তারা প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের পত্নীগণ। আবার একদিকে বলছেন যে এই যে ভাব, এই যে লীলারস, এটাকে যদি আস্বাদন করতে হয় তাহলে পরকীয়া ব্যতীত মধুর প্রেম কখনোই মহাভাবদশা প্রাপ্ত হয় না, এটাও একটি কারণ। তো এখন আমাদের বুঝতে হবে যে রাধারানী কে। পদ্মপুরাণ দেখতে দেখতে দেখলাম এক জায়গাতে, অতি সুন্দর কথা বলেছেন সেখানে, হরের অর্ধ তনুম রাধা, রাধিকা অর্ধ তনুম হরি। বলছেন রাধারানী শ্রীহরি, শ্রীকৃষ্ণই রাধা আর রাধাই শ্রীকৃষ্ণ, দুই বস্তু এক, ভেদ নাহি মানি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন রাধা আর কৃষ্ণ দুই বস্তু এক, এটা কোনো ভেদই নেই। লীলা আস্বাদন করার জন্য কৃষ্ণই তো রাধারানীকে প্রকট করলেন। রাধারানী কি যেন কৃষ্ণর লাদিনী শক্তি আনন্দ প্রদান করার জন্য তিনি রাধারানীকে উৎপন্ন করলেন। একা মনে করুন, একা তো আনন্দ হয় না, তাই আনন্দ প্রদানকারিণী হচ্ছেন শ্রীমতী রাধারানী, যা শ্রীকৃষ্ণের অঙ্গের থেকে উৎপন্ন করেছিলেন। হরের অর্ধ তনুম রাধা, হরির অর্ধ অর্ধাঙ্গিনী হচ্ছেন রাধা, রাধিকা অর্ধ তনুম হরি। তাহলে রাধিকার অর্ধ তনু হচ্ছে গোবিন্দ, তাহলে তো কোনো ভেদ নেই, একই বস্তু, একই জিনিস, বিন্দু মাত্র ভেদ নেই। রাধারানীকে রাধারানী কি বলছেন, মম এব পৌরুষ রূপম। রাধারানী বলছেন আমার পুরুষ রূপ হচ্ছেন রাধা, রাধারানী বলছেন মম এব পৌরুষ রূপম, রাধারানী বলছেন আমার পুরুষ রূপই শ্রীকৃষ্ণ, পরিষ্কার বলছেন পদ্মপুরাণ। রাধারানী বলছেন শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ আমারই পুরুষ রূপ। মম এব পৌরুষ রূপম, একদম পরিষ্কার বলছেন। গোপিকা মন মোহনম, আর কৃষ্ণকে এই গোপিকাগণের মন হরণকারী মনমোহন, তিনিই হচ্ছেন কৃষ্ণ। তাই কি বলছেন, মম এব পৌরুষ রূপম, রাধারানী বলছেন শ্রীকৃষ্ণ অন্য কেউ নয় তো, সে তো আমার পুরুষ রূপ। আর কৃষ্ণ কি বলছেন, যে রাধারানী অন্য কেউ নয়, সে তো আমারই একটি আনন্দদায়িনী রূপ, একই কথা। রাধয়া মাধব নৈব, মাধব নৈব রাধিকা, কৃষ্ণ আর রাধারানী কোনো অবস্থাতেই পৃথক নয়, একেবারে একই স্বরূপ। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ যখন ওনার বয়স 99 বৎসর বয়স, তখন উনি চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরও প্রমাণ। আহা, কবিরাজ গোস্বামী কিভাবে যে সমস্ত শাস্ত্রগুলিকে মন্থন করে চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করে গেছেন, সেটা যাদের অনেক জ্ঞান, অগাধ জ্ঞান, সমস্ত শাস্ত্রের জ্ঞান আছে তারাই বুঝতে পারবে চৈতন্য চরিতামৃত কি জিনিস। মহা দার্শনিক গ্রন্থ, মহাকাব্য। সার কথা বলছেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেরও প্রমাণ। রাধা আর কৃষ্ণের মধ্যে বিন্দু মাত্র, কিঞ্চিত মাত্র ভেদ নেই, একই বস্তু। অনেকে বলে থাকেন রাধা কৃষ্ণের বিবাহ তো দেখা যায় না, আরে দুইজন যদি পৃথক পৃথক হয় তাহলে তো বিবাহ হবে, কিন্তু দুই বস্তু এক, রাধা ও কৃষ্ণ, কৃষ্ণই রাধা, একই, তাহলে বিবাহ হতে হলে দুজনের মধ্যে বিবাহ হয়, একজনের মধ্যে বিবাহ হবে কি করে। তবে হ্যাঁ, লীলাক্ষেত্রে গোপালচম্পুতে দেখানো হয়েছে রাধা কৃষ্ণের বিবাহ, সেটা লীলার ক্ষেত্রে হয়েছে, কিন্তু বস্তু তো রাধা কৃষ্ণ একই বস্তু, সুতরাং বিবাহটা হবে কি করে। গোপালচম্পুতে দেখানো হয়েছে রাধা কৃষ্ণের বিবাহ এক জায়গাতে, কিন্তু সেটা লীলাক্ষেত্রে, লীলাকে পুষ্ট করার জন্য হয়েছে। তা এই রাধারানী এবং শ্রীকৃষ্ণকে বুঝতে গেলে তাদেরই কৃপার প্রয়োজন। আমাদের আচার্যগণ বলছেন, শাস্ত্র বলছেন যে কৃষ্ণ যদি সূর্য হয় তাহলে সূর্যের যে কিরণ, যে জ্যোতি, সেটা রাধারানী, অর্থাৎ একই। সূর্য আর সূর্যের জ্যোতি তো পৃথক নয়, একই। তাই উপমা দিচ্ছেন, যদি সূর্য কৃষ্ণ হয় তাহলে সূর্যের যে কিরণ, যে জ্যোতি, সেটা হচ্ছে রাধারানী। বলছেন কৃষ্ণ যদি চন্দ্রমা হয় তাহলে চন্দ্রের যে স্নিগ্ধ জ্যোতি, সেটা রাধারানী। তাই কোনো প্রকার ভেদ নেই, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেরও প্রমাণ, পরিষ্কার করে গেছেন। রাধা তত্ত্ব বোঝা অনেক কঠিন, যদি রাধা এবং কৃষ্ণের কৃপা কিঞ্চিত কেউ না প্রাপ্ত হয় তাহলে তাকে বোঝানোও মুশকিল। আমি যখন বিদেশে যাই তখন আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনারা এই রাধে রাধে বলেন, আমরা তো হরে কৃষ্ণ বলি। আরে হরে কৃষ্ণ মানে কি, রাধা কৃষ্ণই তো হচ্ছে, কিন্তু তাদের সেই জ্ঞানের অভাব, বলে আমরা তো হরে কৃষ্ণ বলি, আপনারা রাধে রাধে কেন বলেন। তারা ভাবে যে রাধে রাধে এটা বোধ হয় অপসম্প্রদায়ের কোনো শব্দ হবে, তাদের ভাবনাই এই প্রকার। তাহলে জ্ঞানের অভাব। রাধারানী এবং কৃষ্ণ দুই বস্তুতে কোনো প্রকার ভেদ নেই, কিন্তু হ্যাঁ, তত্ত্ব তো কিন্তু একটু তফাত আছে, কারণ কৃষ্ণের, রাধারানী তো স্বাভাবিকভাবেই তার মধ্যে কৃষ্ণ একটু কড়া থাকেন, ব্যাকা কৃষ্ণ তো একটু কড়া থাকেন, কৃষ্ণের কৃপাটা অনেক পরীক্ষণ নিরীক্ষণ করে তিনি কৃপা করেন, কিন্তু রাধারানী একদিকে স্ত্রী স্বরূপে থাকার জন্য, এই যে স্বরূপেরও একটু ভেদ হচ্ছে, যে কৃষ্ণ রাধারানীর পৌরুষ রূপ হচ্ছেন কৃষ্ণ, আর রাধারানী তিনি তো স্ত্রী স্বরূপে আছেন, তো স্ত্রীদের কিন্তু একটু দয়া মায়া একটু বেশি হয় সাধারণ দৃষ্টি আর কি। তাই রাধারানী নাম করলে কি হবে, যে রাধারানীর কৃপাটা সহজভাবে পাওয়া যাবে। আর রাধারানীকে পেলে কৃষ্ণ তো সর্বদাই সম্মুখে আছেন, কারণ রাধারানী তিনি এমনই বস্তু, তিনি যদি চক্ষু খুলে দেখেন কৃষ্ণ নেই তাহলে তো ধরাশায়ী, অজ্ঞান হয়ে পড়ে যাবেন। তাই কৃষ্ণকে সর্বদাই রাধারানীর সম্মুখে থাকতে হয়। তো ওই কালো বেঁকা কৃষ্ণকে সহসা পাওয়া যায় না, তাই আমাদের আচার্যগণ কি করেছেন, রাধারানীকে মিডিয়া বানিয়েছেন, যে রাধারানীকে ধরলে তার কৃপাও সহসা পাওয়া যাবে আর গোবিন্দকেও ধরা যাবে। তা না হলে ওই বেঁকা কৃষ্ণকে পাওয়া খুব কঠিন। তাই তো আমাদের আচার্যগণ, সমস্ত ব্রজবাসীগণ তারা রাধে রাধে কেন করেন, যে রাধারানীর কৃপা সহসা পাওয়া গেলেই গোবিন্দকে ধরা যাবে। এই এতটুকু তফাৎ আছে, কিন্তু দুই বস্তু এক ভেদ নাহি মানি, দুই বস্তুর মধ্যে কোনো প্রকার ভেদ নেই। রাধারানী বলছেন মম পৌরুষ রূপম কৃষ্ণ, আমার পৌরুষ রূপ হচ্ছে কৃষ্ণ। তাহলে দুই বস্তুতে কোনো প্রভেদ নেই, সুতরাং আপনি রাধে রাধেও বললেও কোনো অসুবিধা নেই আর হরে কৃষ্ণ বললেও কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায়? জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব এগুলো। তাহলে রাধারানী প্রসঙ্গে আমরা পদ্মপুরাণ থেকে কিঞ্চিত আভাস পেলাম। মূল কথা হচ্ছে যে শ্রীকৃষ্ণ মাধুর্যের পরম উৎকৃষ্ট একমাত্র ব্রজাঙ্গনাগণই অনুভব করেছেন, এবং এই ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিকভাবে যে প্রেম, স্বাভাবিকভাবে যে গাঢ় অনুরাগ, উদ্ধবজি বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার গাঢ় অনুরাগ আর দ্বিতীয় কারোর হতেই পারে না, এই শব্দ প্রয়োগ করে দিয়েছেন, হতেই পারে না। তাদের প্রেম ভক্তির কাছে সমস্ত প্রেম ভক্তি যেন ন্যূন হয়ে যায়। ত্যাগের কথাতেও বলছেন যে তাদের যে ত্যাগ, এই ত্যাগ হচ্ছে স্বাভাবিক ত্যাগ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক মুনিজনেরা আছেন, তারাও সকলে মহান, কিন্তু তাদের ত্যাগ করতে গেলে তাদেরকে অনেক কিছু করতে হয়েছে। তাদের সংসার ত্যাগ করে সাধু হতে গেলে অনেক সাধন করতে হয়েছে, অনেক বুদ্ধি প্রয়োগ করতে হয়েছে, যে আমি এই মায়াযুক্ত সংসার থেকে কীভাবে পৃথক হব। সেজন্য তাকে অনেক কৌশল, অনেক বুদ্ধি প্রয়োগ করতে হয়েছে, তারপরে গিয়ে ত্যাগ মার্গে তারা এসে প্রভুর উপাসনা করে প্রভুকে প্রাপ্ত হয়েছেন, হচ্ছেন এবং হবেন। কিন্তু এই ব্রজগোপীদের যে ত্যাগ, সেটা স্বাভাবিক ত্যাগ। তারা কৃষ্ণের প্রতি গাঢ় অনুরাগ বশত তাদের সংসারটাই যে কখন ত্যাগ হয়ে গেছে এটা তারা নিজেরাও জানত না। তাদের গৃহ পরিবার পরিচ্ছদ সন্তান সন্ততি তারা তো তাই মনে করত, মায়াকল্পিত, সেখানে যোগমায়া তার মায়াকে বিস্তার করে রেখেছিলেন। তাদের যে ত্যাগ সেটা স্বাভাবিক ত্যাগ, আর অন্যান্য যে সমস্ত ত্যাগী সাধু মুনিরা রয়েছেন তাদেরকে অনেক কষ্ট করে, অনেক বুদ্ধি করে সংসার থেকে পৃথক হয়ে গোবিন্দের উপাসনা করতে হয়েছে। দুটোর মধ্যে তফাৎ, এই জন্যই, এই কারণেই বলছেন তাদের শ্রীকৃষ্ণের প্রতি যে গাঢ় অনুরাগ এবং তাদের যে ত্যাগ সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে নেই। শ্রীমতী রাধা ঠাকুরানী আদির যে ভাব, যে অনুরাগ, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কারোর মধ্যে হতেই পারে না। এমনকি সেই ভাব দর্শন করার জন্য সৌভাগ্য হয়ে ওঠে না, এবং তাদের সেই ভাবকে দেখার সৌভাগ্যও কারোর হয় না। এমনকি তাদের এই যে হাবভাব শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন তারও যথার্থ অর্থ বোধগম্য কারোর পক্ষেই পূর্ণরূপে সম্ভব নয়। কিন্তু শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই কলিযুগে আমাদের মতন সমস্ত দিক থেকেই আমরা নিম্নগামী, সমস্ত দিক থেকে, তথাপি এই কলিযুগে এই প্রকার অবস্থাতেও কেউ যদি তাদের কথা শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে, তাহলেও তাদের অনেক ফল তারা প্রাপ্ত হবে, তারা শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা প্রাপ্ত হবে, এতে সন্দেহ নেই। কারণ বলছেন, অমৃত যদি সে জেনে খায় আর না জেনে খায় ফল একই হবে। তাই এই কলিযুগে এই গোপীগণের কথা কেউ কখনো বুঝতে সক্ষম হবেন না, কিন্তু তথাপি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কারণে তিনি কৃপা করে আমাদেরকে আশীর্বাদ করেছেন, দেখিয়ে গিয়েছেন, সাক্ষাতে আচরণ করেছেন। সেই কারণে এই কলিকালেও কেউ কেউ যারা শ্রদ্ধান্বিত চিত্তে এই সমস্ত অতি গোপনীয় তত্ত্ব কথা, গোপীদের এই প্রকার হাবভাবের কথা যারা চিন্তন করবে, বলবে, শ্রবণ করবে, তাদেরও রাধারানীর কৃপা বর্ষিত হবে তাদের প্রতি। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরাম এখানে দিচ্ছি। দেখতে দেখতে বেশ অনেক দিন হয়ে গেল, খুবই ভালো লাগছে। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরাম এখানে দিচ্ছি। জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।